সকাল যেন কাটে আমার জিকির দুরুদ পড়ে, হে খোদা তুমি এমন দয়া করো মোর পরে।
আলহামদুলিল্লাহ والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله والصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله عشان প্রিয় ইসলাম ভাই আমরা অনুষ্ঠানের শুরুতে কোরআন পাকের তেলাওয়াত শ্রবণ করি। হাদিসে পাকের মধ্যে এসেছে মুমিনের নিয়ত তার আমল হতে উত্তম। তো আমরা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সন্তুষ্টির উদ্দেশ্যে ইনশাআল্লাহ কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করব ইনশাআল্লাহ।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم।
আসুন প্রিয় ইসলামী ভাই আমরা হামদে বারী তাআলা শ্রবণ করি। সাল্লাল্লাহু আলাইকা ইয়া
وسلم عليك يا حبيب الله تیرے قدموں میں جو ہے یا رسول اللہ تیرے قدموں میں جو ہے
ya rabbana
আসবে জগন কঠিন রা ইয়া ইলাহি আধার ভরে আসবে জগন কঠিন রা ইয়া ইলাহি আধার ভরে আসবে জগন কঠিন রা প্রিয় নবীর মুখের শোভায় সুপ্রভাতের সঙ্গ যায় অম্বর অম্বন 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 যখন দারুণ সুর নিরাপত্তা শান্তিদাতা প্রিয় নবীর সঙ্গ চায় অম্বন 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 ইলাহি দারুণ তৃষ্ণা যখন হইবে ইলাহি দারুণ তৃষ্ণায় জীব যখন হইবে আবে কসর পাওয়ার তরে প্রিয় নবীর সঙ্গ যায় অম্বন 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 ইলাহি রোজে হাশরে সূর্য যখন মাথার উপর ইলাহি রোজে হাশরে সূর্য যখন মাথার উপর ছায়া বিহীন নবীর দেহে রে শীতল ছায়ার সঙ্গ ছায় অম্বন ইয়া রব্বান অম্বন হতে তুল বেশি যখন সিজদা হতে তুল বেশি মুস্তফার জাগ্রত প্রেম দলতের সঙ্গ ছায় অম্বন ইয়া রব্বান অম্বন ইয়া রব্বান অম্বন ইয়া রব্বান
হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম
উনকি মহক দিল কে গুছে খিলা দিয়ে উনকি মহক দিল কে جب آ گئی ہے جوش رحمت پہ ان کی آنکھیں جلتے بجا دیے ہیں, جلتے بجا دیے ہیں, روتے ہنسا دیے ہیں, ان کی مہکنے دل کے, ایک دل ہمارا کیا ہے, آزار اس کا کتنا, ایک دل ہمارا کیا ہے, آزار اس کا کتنا, تم نے تو چلتے پھرتے, تم نے تو چلتے پھرتے مردے جھلا دیے, تم نے تو چلتے پھرتے مردے جھلا دیے, ان کی مہکنے دل کے, آنے دو یا ڈوبا دو, اب تو تمہاری جانب, آنے دو یا ڈوبا دو, اب تو تمہاری جانب, کشتی تمہیں پہ چھوڑی, کشتی تمہیں پہ چھوڑی, لنگر اٹھا دیے ہیں, ان کی مہکنے دل کے, ان کی مہکنے دل کے, اللہ کیا سرد ہوگا, اللہ کیا جہنم ابھی نہ سرد ہوگا, رو رو کے مصطفیٰ نے, رو رو کے مصطفیٰ نے دریا بہا دیے, رو رو کے مصطفیٰ نے دریا بہا دیے ہیں, ان کی مہکنے دل کے, میرے کریم سے کسی نے مانگا, میرے کریم سے گئے قطرہ کسی نے مانگا, دریا بہا دیے ہیں, دریا بہا دیے ہیں, دور بے بہا دیے ہیں, ان کی مہکنے دل کے, ملک سخن کی شاہی تم کو رضا مسلم, ملک سخن کی شاہی رضا مسلم, جس سمت آ گئے ہو سکھے بٹھا دیے ہیں, ان کی مہکنے دل کے گنچے کھلا دیے ہیں, جس راہ چل گئے ہیں کچھ بسا دیے ہیں جس راہ چل گئے ہیں, کچھ بسا دیے
ইসলাম ভাইরার মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান সকাল কাটুক মাদানী চ্যানেলের সাথে। আপনারা যেখান থেকে আমাদের সাথে অ্যাড হয়েছেন আপনাদের সকলকেই জানাচ্ছি এই প্রোগ্রামের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আসুন আমরা অনুষ্ঠানে যেহেতু শরিক হয়েছি, ভালো ভালো কিছু নিয়ত করে নেই যাতে অনুষ্ঠানটি দেখা নেকির মধ্যে গণ্য হয়ে যায়। আল্লাহ কারিম এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে শুরু থেকে শেষ পর্যন্ত এই অনুষ্ঠানটি দেখব আমরা, আর যা মাদানী ফুল আজকে বয়ান করা হবে তার উপর নিজে আমল করব এবং অপরের নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল। দরুদ শরীফের অসংখ্য অগণিত ফজিলত আছে প্রিয় আকা মাক্কী মাদানী মুস্তফা হুজুর পুন্নর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের। ফরমান হচ্ছে যে ব্যক্তি সকালে তিনবার এবং সন্ধ্যায় তিনবার আমার নবীর উপর দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলার উপর দায়িত্ব হচ্ছে যে আল্লাহ তাআলা ওই ব্যক্তির ওই দিনের এবং রাতের গুনাহকে মাফ করে দেবেন। সল্লু আলার হাবিব সাল্লাল্লাহু তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা বিষয় নিয়েছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কেন অনুসরণ করি না, বাপু এটা হচ্ছে আজকে আমাদের বিষয়। তো এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আমরা আজকে মোবাইলিকে দাওয়াত ইসলামী থেকে মাদানী ফুল সামিল করব। তো আপনারা আমাদের সাথে থাকুন, কোথাও যাবেন না, আসুন বাপুর কাছে যাব যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে কেন অনুসরণ করি না। প্রথমত বাপু আপনি কেমন আছেন?
আলহামদুলিল্লাহ রাব্বিল
আলামিন।
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين نبير سنت অনুসরণ অনুকরণ করার জন্য স্বয়ং রব তাআলাই নির্দেশ দিয়েছেন। আর প্রিয় নবীকে ভালোবাসা এবং তার অনুসরণ অনুকরণ করার মাধ্যমে আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের মাধ্যম। আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে সূরা আলী ইমরানের 31 নং আয়াত আল্লাহ পাক ইরশাদ করেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ফায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। যে হে মানবকুল, যদি তোমরা আমাকে ভালোবাসো তাহলে আমার হাবিবের অনুসরণ অনুকরণ করো, আমার হাবিবের অনুসারী হয়ে যাও, তাহলে আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুণাগুলোকে ক্ষমা করে দিবেন এবং নিশ্চয় আল্লাহ পাক ক্ষমাশীল দয়াল। তাহলে এ থেকে বোঝা যাচ্ছে আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের মাধ্যম হচ্ছে প্রিয় নবীর অনুসরণ অনুকরণ করা, আর প্রিয় নবীর অনুসরণ অনুকরণের মাধ্যম যেগুলো সেগুলো হচ্ছে সুন্নতে মোবারকা। এই জন্য প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার একটা সুন্নতকে ভালোবাসলো সে মূলত আমি নবীকে ভালোবাসলো, আর যে আমি নবীকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। তাহলে প্রিয় নবীর সাথে জান্নাতে থাকা কেমন সৌভাগ্যের ব্যাপার, তার আর কী লাগে, আর কী দরকার যে প্রিয় নবীর সাথে জান্নাতে থাকা এমন সৌভাগ্য কয়জনের হতে পারে। তো প্রত্যেক মানুষের একটা গোল থাকে, উদ্দেশ্য থাকে, পৃথিবীতে যখন বেঁচে থাকবে তার বাঁচার উদ্দেশ্য এবং তার লক্ষ্য থাকে। আমি এত বছর যদি বেঁচে থাকি তাহলে আমি এই প্ল্যান করবো, ভবিষ্যতে আমার এই প্ল্যান থাকবে, আমি এরকম আর অট্টালিকা থাকবে, বাড়ি থাকবে, গাড়ি থাকবে, সব কিছু, অভাব বলতে কিছুই থাকবে না, তো তার প্ল্যান এবং সে অনুযায়ী কাজ করেন। ঠিক তদ্রূপ সামান্য হায়াতের জন্য যদি আমরা এতগুলো প্ল্যান করে থাকি তাহলে যেখানে আবাদুল আবাদ, কোনো বছরের হিসাব নেই, সেটা হচ্ছে আমাদের প্ল্যান, আমাদের উদ্দেশ্য, আমাদের গোল কী হওয়া উচিত। সেজন্য সুন্নতে মোবারকা তো অসংখ্য সুন্নতে মোবারকা রয়েছে, দাঁড়িয়ে রাখা সুন্নতে মোবারকা, ইমাম শরীফ পাগড়ি পরা সুন্নতে মোবারকা, সত্য কথা বলা সুন্নতে মোবারকা, লজ্জাশীল, লজ্জা করা, হায়া, সেটাও সুন্নতে মোবারকা, লজ্জা করা। দ্বিতীয়ত মিসওয়াক করা সুন্নতে মোবারকা, এরকম রয়েছে, আর বললে তো শেষ করা যাবে না,
অসংখ্য প্রত্যেকটা আদা প্রত্যেকটা কাজগুলোই ছিল সুন্নতে মোবারকা।
এখন প্রশ্ন হচ্ছে সুন্নতে মোবারকা লাভ অনুসরণ অনুকরণ করে লাভ কি, না করলে ক্ষতি কি? যেমন বর্তমান সমাজের মধ্যে আমরা সবচেয়ে বেশি আসলে প্রিয় নবীর প্রত্যেকটা কাজ সুন্নতে মোবারকা তো প্রত্যেক আমাদের জন্য অবশ্যই দরকার, আবশ্যক। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সত্য কথা বলা, মিথ্যা থেকে দূরে থাকা। সত্য কথা বলাটা এটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ মৃত্যুকে কেউ ভালোবাসে না। যারা আমরা যারাই বলি না কেন যে আসলে লেখক দেয় একটা মানুষের অন্তরে জায়গা করে নেওয়ার জন্য অনেক পরিশ্রম করতে হয়, কিন্তু সেই মানুষের অন্তর থেকে বের হওয়ার জন্য বেশি পরিশ্রম করতে হয় না, একটা ভুলে যথেষ্ট।
জি,
মানুষ বড় পাথরের সাথে ধাক্কা উষ্টা খেয়ে বা ধাক্কা লেগে পড়ে যায় না, ছোটো পাথরের সাথে লেগে পড়ে যায়,
পড়ে যায় বেশি।
আর বড় একটা গাড়ির গ্লাসটা ভাঙার জন্য বিশাল পাথরের দরকার হয় না, ছোটো পাথর যদি নিক্ষেপ করা হয় এগুলো গ্লাসটা
সেটাই যথেষ্ট।
তাহলে ছোটো ছোটো ভুলগুলা, ছোটো ছোটো কাজগুলা, অপরাধমূলক কাজগুলাই একজন মানুষকে রপ্তালার দরবার থেকে অনেক দূরে সরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আর ছোটো ছোটো এই অনুগুলা, সত্য কথা বলা, মানুষের সাথে মুস্কি হেসে কথা বলা, তাদের পাশে দাঁড়ানো, তাদেরকে ভালো একটি কথা বলা, এই ছোটো ছোটো আমলগুলাই রপ্তালার নিকটবর্তী হওয়ার জন্য যথেষ্ট।
বেশক,
ঠিক অদ্রুপ সত্য কথা বলাটা। এক ব্যক্তি প্রিয়নবীর দরবারে এসে আরজ করল, জিয়া রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, পৃথিবীতে যত খারাপ কাজ রয়েছে আমি সবগুলো করি, কিন্তু আমি চাচ্ছি ঈমান আনার জন্য। কিন্তু আমি এখানে এসে জানতে পারলাম যে শরীয়তের মধ্যে, ইসলামের মাইন্ডের মধ্যে যে ইসলামী যে শরীয়ত রয়েছে, যে ল রয়েছে আল্লাহ প্রদত্ত, সেই শরীয়তের মধ্যে এইসব কাজগুলো নিষিদ্ধ, কিন্তু আমি তো একসাথে সবগুলো কাজ ছেড়ে দিতে পারবো না, কারণ এটা আমার অভ্যাসে পরিণত হয়েছে। যদিও বলো একটা ব্যাড হ্যাবিট, বদভ্যাস, কিন্তু এটা আমার বদভ্যাসটা এমনভাবে আমার সাথে এত অতপ্রতভাবে জড়িত, আমি এগুলো ছাড়াই কোনো কিছু কল্পনা করতে পারি না,
একসাথে এতগুলো ছাড়া সম্ভব না।
হ্যাঁ, এখন একসাথে তো পারবো না, তো আপনি যদি আমাকে একটু দয়া করেন, আমি ঈমান আনবো, আমি এই সবগুলো যদি একটা মাত্র ছেড়ে দিব, সবগুলো পারবো না একসাথে। তখন ঠিক আছে, তুমি ঈমান আনো আর সব কাজ যেগুলো সেগুলো একটা ছেড়ে দাও, সেটা হচ্ছে কি, তুমি মিথ্যা বলা ছেড়ে দাও। জি আসলে ঠিক আছে, তখন সে ঈমান আনলো। ঈমান আনার পর খুশি, এখন যদি একটা মাত্র কাজ সেটা মিথ্যা, থাক এটা ছাড়া বাকিগুলো করবো। এখন সে মদ পান করার জন্য গেল, হাতে নিল, এখন চিন্তা করতে লাগলো, সঙ্গে যদি পান যদি জিজ্ঞাসা করা হয়, কাল যদি প্রিয়নবী জিজ্ঞাসা করে যে তুমি কি মদ পান করেছো, তখন আমি তো মিথ্যা বলতে পারবো না, যেহেতু আমি ওয়াদা করেছি আমি মিথ্যা বলবো না। আচ্ছা দর্শক শ্রোতা, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আজকে তো আমরা বসকে খুশি করার জন্য মিথ্যা বলি, ছোটো বাচ্চারাও নিজেদেরকে বাঁচানোর জন্য মিথ্যা বলি, এবং আমাদের সিম্পিতে পাওয়ার জন্য মিথ্যা বলি, অনেক ধরনের মিথ্যা, যে যাকে ইচ্ছা যখন তখন যেভাবে পারে সেভাবে মিথ্যা বলেই তার মনটা জয় করার জন্য চেষ্টা করে। অথচ মিথ্যা যে সকল পাপের মূল সেটা সম্পর্কে আমরা জানি না, মিথ্যা বলার দ্বারা আরও কতগুলো যে মিথ্যা আমার সামনে দাঁড় হবে সেটা জানি না। ঠিক তদ্রুপ এই মিথ্যা, এর জন্য আমার নবী এতগুলো কাজ থেকে এই শুধু এইটাই বেছে নিয়েছেন যে মিথ্যাটাকে। এখন সে বলতে লাগলো, এখন আমি যদি মদ পান করে জিজ্ঞাসা করে কী বলবো, থাক মদ পান করবো না, রেখে সেখান থেকে চলে আসলো। এখন সে ব্যবিচার করার জন্য খুবই নিকটবর্তী, হঠাৎ তার মনে পড়লো, আমাকে যদি কাল জিজ্ঞাসা করে কালকে তুমি কি এই কাজ করেছো, আমি তো মিথ্যা বলতে পারবো না, সবার সামনে আমাকে লজ্জিত হতে হবে, এটাও তো পারবো না, সেটা থেকে বিরত হবে, সে বিরত থাকলো। এভাবে করতে করতেই আস্তে আস্তে সে তার যত অপকর্ম রয়েছে সেগুলো থেকে বিরত থাকলো। তাহলে দেখুন লেখক ভাই, একটা পয়েন্টের কারণে, শুধুমাত্র মিথ্যা থেকে বিরত থাকার কারণেই আল্লাহ পাক তার সমস্ত অপকর্মগুলো থেকে তাকে বিরত রাখার মধ্যে। তাহলে আজকে যদি আমরা চিন্তা করি এই বিষয়গুলো, আমাদের উচিত এই মিথ্যা থেকে দূরে থাকা, সবসময় সত্য কথা বলা, কারণ সত্য কথা বলার দ্বারা রপ্তালার কেমন নিকটবর্তী হওয়া যায়। দূরের মনসুরের মধ্যে রয়েছে আমিরুল মুমিনীন হযরত সাইয়্যিদুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি মুমিনকে মিথ্যাবাদী পাবে না, কোনো মুমিন মিথ্যা বলে না, আর কারো নামাজ এবং রোজার দিকে তাকিও না, বরং এটা দেখো সে সত্য বলে কিনা এবং আমানত রক্ষা করে কিনা। তাহলে আমরা তো একটু নামাজ পড়তে দেখলেই মনে করি না উনি অনেক বড় বুজুর্গ, নেককার, পরহেজগার, কিন্তু মসজিদের মধ্যে অনেকেই অনেক উদ্দেশ্য নিয়ে আসে, নামাজে নিয়ে আসে রপ্তালা নৈকট্যের জন্য, আর অনেক চোর আসে জুতা নেওয়ার জন্য। তাহলে দেখুন তো সত্যিকারের মুসল্লি কখনো চোর হতে পারে না, তাহলে যেই চোর সে কখনো সত্যিকার নামাজে হবে না, কারণ সে তাকে আগে তওবা করতে হবে, মেন্টালিটি এরকম কথা হবে। তাহলে ফারুক আজম রদি আল্লাহ তালহর যে বলতে লাগলেন যে কারো নামাজ দেখেই এটা মনে করিও না সে অনেক বড় বুজুর্গ, বরং এটা দেখো সে সত্য বলে কিনা, আমানত রক্ষা করে কিনা। কারণ কোনো মুমিন মিথ্যাবাদী নয়, কারণ মুমিনরা সবসময় সত্য কথাই বলে। এজন্য আগেকার শুনতাম আগেকার সময়ে যে মুমিনরা কখনো কখনো মিথ্যা বলে, কিন্তু বর্তমানটা তার বিপরীত, এখন মুমিনরা মাঝে মাঝে মনে হয় সত্য কথা বলে।
মুমিন তো না তারা,
তাহলে এটা বাস্তবিক অর্থ নয়, এটা তো রূপকত্বে।
জি জি জি।
এখন আমরা যাদেরকে মুমিন হিসেবে ধারণা করে থাকি, ধারণা প্রসূত, আমরা বলতাম উনি অনেক বড় আলিম, উনি অনেক বড় এরকম ব্যক্তি শখসিয়ত, যা তার গেটা মাথা থেকে পা পর্যন্ত দেখলেই মনে হয় উনি বাস এখন মনে হয় নাজিল হয়েছে এরকম। কোনো দিন মিথ্যার ক্ল্যাশ মাত্র তার মধ্যে নেই। অনেক আমরা তো তাদেরকে অনেক সার্টিফিকেট দিয়ে ফেলি না, অনেক মুমিন অনেক বড় না অনেক কিছু, কিন্তু দেখা যায় উনি যত ধরনের অপকর্ম রয়েছে সবগুলো তার মধ্যে লাফানা লাফানা। এরকম প্রশাসনের কর্তৃক এরকম গ্রেফতারকে দেখ ব্যক্তির, যার আল্লাহ মাজাল্লাহ বলতেও লজ্জা লাগে, যে পাগড়ি পরিধান করে পাগড়ি ভাঁজের মধ্যে বিভিন্ন ধরনের ট্যাবলেট যেগুলো নিষিদ্ধ। তো এই জিনিসগুলা সুন্নতে মোবারকার আমল দেখিয়ে মানুষকে প্রলোভন দেখিয়ে এইভাবেই অপকর্ম করে যাচ্ছে সমাজের মধ্যে।
এখানে আপনি কি মনে করেন যে এর কারণে কি মানুষ সুন্নাত থেকে দূরে?
আসলে এই যে আসলে শয়তান আমাদের পেছনে লেগে রয়েছে মানুষকে মিসগাইড করার জন্য। আপনি দেখুন এক সময় মানুষ ছায়া নিয়েছে কলমার কাছে, কলমা মানে যারা কলমা পাঠ করে তাদের কাছে ছায়া নিয়েছে, আশ্রয় নিয়েছে। আমার নবীর যখন ইসলামের দাওয়াত তখন ওপেন করে নাই, তখন পূর্ব থেকে আমার নবী সাদেক সত্যবাদী, আমার নবী আল আমিন। তাহলে বিদর্মীরা ইমান আনার পূর্বে থেকে আমার নবীকে বিশ্বাস করতে মানত, এই জন্য তিনি সাদিক সত্যবাদী, তিনি আল আমিন, তা খুব বিশ্বাস করত, কারণ তিনি কখনো মিথ্যা বলেন না সেই জন্য। তাহলে মানুষকে মিসগাইড করার জন্য একটা প্রান্তায় যথেষ্ট, সেটা হচ্ছে মুসলমান যখন দাড়ি রেখে টুপি দিয়ে মানুষ যখন অপকর্মে লিপ্ত হয়ে যায় তখন শয়তান মানুষের সামনে এটাকে এমনভাবে উপস্থাপন করে হাইলাইট করে যেন এইরকম দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা যারা রয়েছে এরকম এই কাজে লিপ্ত, সব কাজে লিপ্ত, কারণ এসব থেকে দূরে থাকো। তখন এরকম অনেক আগের ঘটনা 2006 দিকে, তখন যখন একটা শপিং মলে একটা কাজের জন্য গিয়েছিল আমাদের এক উস্তাদ, তখন ওনাকে দেখেই ছোট বাচ্চা তখনই হুজুর বলে দৌড় দিল। তখন ওরা বলতে তখন ওর পিতামাতা ছিল, বলে যে কিছু মনে করি না, ওরা বাসি বলতে লাগলো যে আসলে আমার সন্তান হুজুর দেখলে ভয় পায়। কী জন্য? টিভির মধ্যে এরকম জিনিস দেখেছে, তার দ্বারা এরকম হুজুর তারা এরকম অপকর্মে লিপ্ত, মানুষের প্রাণ যখন তারা হরণ করে নেয়, তো এটা দেখে তার মাইন্ডসেটটা সেট হয়ে গিয়েছে, সেজন্য সে ভয়ে পালিয়ে গিয়েছে, আপনি কিছু মনে করিয়েন না। তখন ওদের বলতে লাগলো আসলে দেখো এই যে মুসলমান, যে মুসলমানের আপাদমস্তক দেখেই মানুষ তার দিকে দাবিত হবে, যে মুসলমানকে দেখলেই মানুষ স্মরণ করবে, যে মুসলমান হচ্ছে তারা যাদেরকে দেখলেই আল্লাহ পাকের ভয় অন্তরের মধ্যে আসে। কারণ মুমিন যারা জালা আল্লাহর বলি তাদেরকে দেখলেই তো মানুষের অন্তরের মধ্যে আল্লাহ
কথা
স্মরণ হয়। এখন সেই মুসলমানকে দেখেই মানুষ পালিয়ে যাচ্ছে। তাহলে ওই রিলিক যেটা চিহ্ন কোনটা, সেটা হচ্ছে যে আমার অবয়বটা এরকম ব্যক্তি যারা এরকম অপকর্ম করেছে, তো আমার অবয়বটা এরকম হওয়ার কারণে স্ট্রাকচারটা, তার মানে আমার উপরের লেভেলটা এরকম হওয়ার কারণে মানুষ বুঝে নিয়েছে এরকম থাকলে এরা দুষ্কৃতকারী, এটা ক্রিমিনাল। সেজন্য মানুষ এভাবেই আস্তে আস্তে সরতে সরতে তারা সুন্নত থেকে দূরে সরে গিয়েছে, সাথে সাথে এগুলোর প্রতি উদাসীন হয়ে গিয়েছে। কারণ কিছু বললে এখন বলবেন আপনি আপনি আমি যদি এখন তাদেরকে বলি যে এটা সুন্নত মোবারকা বা এটা করলে ভালো হয়, আসলে আমার এতগুলো করার সময় নেই, জাহান্নামে গেলে আর যাবো আর কি। এখন আমরা তো সবাই হুজুর মুখ থেকে শুনেছি যে আল্লাহ তো রহমান রহিম, আল্লাহ মাফ করে দিবেন, আল্লাহ মাফ করবে সেটা সত্য ঠিক আছে, খুব সহজে না, কারণ অপকর্মে, কারণ এভরি ক্রিমিনাল গেট দি পানিশমেন্ট, কারণ প্রত্যেক অপরাধে তাকে তো অবশ্যই শাস্তি পেতে হবে। তো যেখানে শাস্তির কথা উল্লেখ করা হয়েছে পৃথিবীর মধ্যে সামান্য শাস্তি পানিশমেন্ট সহ্য করার ক্ষমতা যেখানে হচ্ছে না সেখানে অন্ধকার কবরের মধ্যে কীভাবে সহ্য করবো? কবর যেখানে প্রতিদিন মানুষকে বলে যাচ্ছে দুনিয়াবাসী মনে রেখো এখনও তো আমার পিঠের উপর চলছ, মনে রেখো আমার পেট তোমার শেষ ঠিকানা, আমি কবর ওই কবর যেখানে অন্ধকার যেখানে তোমার কোনো সঙ্গী নেই, আমি ওই কবর যেখানে সব বিচ্ছু তোমার সঙ্গী হবে, যদি নেক আমল নিয়ে আসো তাহলে আমি কবর তোমার সাথে কোলাকুলি করব, আর যদি গুনাহে ভরা আমল নিয়ে আসো তাহলে মনে রাখবে আমার শাস্তি খুব কঠিন। আমি এমন কবর যে কবরের মধ্যে যখন ছাপ দেওয়া হবে ডান পাশের হাড় বাম পাশে, বাম পাশের হাড় ডান পাশে চলে আসবে, একটার মধ্যে একটা ঢুকে যাবে, আমি ওই কবর। একটু চিন্তা করি তাহলে এই যে মেসেজগুলো আমরা কয়জন শুনছি এবং কয়জনের মধ্যে এই স্পৃহা যাচ্ছে যে আমাকে তো চলে যেতে হবে অন্ধকার কবরে। আসার সময় দেখতেছি অনেকেই হসপিটালের মধ্যে দেখি লাইন ধরে দাঁড়িয়ে আছে, দুই পাশে রিক্সাওয়ালা বলতেছে এখানে কি মনে হয় চাকরি দিচ্ছে নাকি? আসলে চাকরি দিচ্ছে না, সবাই ভ্যাকসিন নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, সে ঘন্টার পর ঘন্টা, অনেক দীর্ঘ লাইন। তাহলে সামান্য একটা ভ্যাকসিন, নিজের জীবনকে বাঁচানোর জন্য একটা ভ্যাকসিনের জন্য সেই সকাল থেকে, জানি না কতক্ষণে সিরিয়াল পাই, ভ্যাকসিন পাই, তাহলে সকাল থেকে সেই দুপুর অবধি দাঁড়িয়ে থাকবে রোদের মধ্যে
মাত্র একটা অসুস্থতা থেকে শিফা পাওয়ার,
শিফা পাওয়ার জন্য। আর এটা কোনো নিশ্চয়তা নেই,
নিশ্চয়তা নেই যে এটা নিলেই যে আমি একদম পুরোপুরি গ্যারান্টি যে এটা থেকে আমি নাজাত পেয়ে
গেছি, তার মানে ওরা এমন করছে মিথ্যে কার আসবে না, অন্তত পক্ষে কিছু দেরি করবে।
আল্লাহু আকবার, কেমন আকল, কেমন সোচ হয়ে গেছে, চিন্তাধারা কেমন হয়ে গেছে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যে মানে আল্লাহ তাআলার উপর, আমি বলছি না যে ভ্যাকসিন না নিয়ে শুধু আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করেন, এটা না, এটা আমরা কেউ বলতেছি না, কিন্তু মানে কষ্টটা দেখি যে কিসের জন্য কষ্ট করতেছি এত, যে সামান্য ভ্যাকসিনটা দিব কষ্টের জন্য করতেছি, যে ভ্যাকসিন নিলে আমি অন্তত আরো বেশি দিন একটু বাঁচবো, মানে আরো কয়েকদিন বেশি বাঁচবো, হয়তো বা এই চিন্তাধারা করতেছি, হয়তো বা আমি এটা থেকে মানে নাজাত পেয়ে যাব, এই জিনিসটা আমি চিন্তা করতেছি। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমি আপনাদেরকে বলবো যে সুন্নাতে করিমার উপর আমরা আমল করার চেষ্টা করি। আজ বাপু মানুষকে যদি সুন্নাতের দাওয়াত দেওয়া হয়, সুন্নাতের উপর আমল করার জন্য বলা হয়, বলে যে তুমি হুজুকে হয়ে গেছো, তুমি ব্যাকডেটেড হয়ে গেছো, এখনও এগুলো নিয়ে পড়ে আছো, এখন এগুলো নিয়ে পড়ে থাকার কী দরকার, এখন দুনিয়া অনেক আগে গেছে, দুনিয়া অনেক সামনে চলে গেছে, যুগ চেঞ্জ হয়ে গেছে, তোমরা এখনও সেই ওগুলোর মধ্যে আছো, এটা এরকম অনেকে বলে।
আসলে ওই যে বললাম না, মেন্টালিটি এরকম হয়ে গেছে, কারণ সকাল থেকে সন্ধ্যা অবধি শয়তানের কাজ করি, সকাল থেকে সন্ধ্যা রাত গভীর রাত পর্যন্ত শয়তানের কাজে করে যাচ্ছি, তার মধ্যে আর কি থাকবে, কারণ মেন্টালিটি এমন হয়ে গিয়েছে। কারণ লেখক ভাই সুইচ যখন অন করবো না ফ্যানের, এটা ঘোরা শুরু করবে, আর সুইচ যখন অফ করবো সারা ডেস্কটপ হয়ে যায় না, এটা ঘুরতে 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 এরকম স্টপ হয়। ঠিক তদ্রূপ আমল করার যে স্পৃহা সেটা মাত্র শুক্রবার জুমার দিন, ওই দুই রাখাতের জন্য, তো দুই রাখাত দিয়ে আর কতক্ষণ চলবে?
আল্লাহ, খুব সুন্দর উদাহরণ দিয়েছেন বাপু আপনি, খুব সুন্দর উদাহরণ। এটা আসলে এটা এটা থেকে শিক্ষার অনেক কিছু আছে, যে মানে চিন্তা করলে এটা থেকে অনেক কিছু চিন্তা করা যায়। আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আবার আসবো বাপুর কাছে, কল থাকলে কিছু কল সামিল করবো আমরা আমাদের অনুষ্ঠানে। জি
নজরুল ইসলাম,
আমার একটা নাচ শোনায় দিবেন, প্রিয় মদিনা দূরে যাব কেমন করে।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ, আপনার অনুরোধ রাখার আমরা চেষ্টা করবো। জি নেক্সট কল।
আমি কুমিল্লা থেকে বলছি, আমি একটু নাচ শুনতে চাই, নুন নবী এসেছে, নুন নিয়ে
এসেছে ইনশাআল্লাহ। জি নেক্সট কর।
আমি নাকবাড়ি থেকে ফোন করেছি, আমার নাম হযরত আলী, আমাকে ভালোবাসি ভালোবাসি, প্রিয় নবীকে নাচটি শুনিয়ে দিলে খুশি হতাম
ইনশাআল্লাহ। আমাদের সাথেই থাকুন। অনেকে সোশ্যাল মিডিয়ার মধ্যে কমেন্ট করেছেন, হেলাল ভাই আছেন সালাম দিয়েছেন, আরমান ভাই সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তানবীর ভাই নাচ শরীফ শুনতে যাচ্ছেন, ভাগ্য আমার উজ্জ্বল করো হে মোর প্রিয় নবী, এরকম কোন নাচ আছে হুজুর? হয়তো আমাদের বাহারের মদিনায় নেই উনি, হয়তো বা যাই হোক, আপনি আমাদেরকে শুনিয়ে পাঠাবেন, কখনো রেকর্ড করে আপনার মুখ থেকে আমরা শুনবো। সাজিদ ভাই আছেন সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আজম ভাই দোয়া চেয়েছেন, আল্লাহ তালা আপনার সকল নেকো জায়েজ মাকসাদকে পূরণ করুক। আব্দুল কাদের ভাই আছেন, মিজান ভাই আছেন, এরপর আছেন মাশাল্লাহ মারহাবা, আমি নারায়ণগঞ্জ থেকে বলছি যে আমি কালাম শুনতে চাই, আমাদের সাথেই থাকুন। জাহেদ ভাই আছেন, শামিম ভাই আছেন, হৃদয় ভাই আছেন, লিয়াকত ভাই কেমন আছেন, আপনার সাথে প্রথম দেখা হয়েছিল জাফলং তিন দিনের মাদানী কাফলেতে, আচ্ছা আল্লাহ তালা আপনাকে বরকত দিক। শামিম ভাই কসবা থেকে, শাহ আলম ভাই বলছে খুব সুন্দর আলোচনা হচ্ছে মাশাআল্লাহ, এরপর উনি ওমান থেকে দেখছেন মাশাআল্লাহ। সোহেল ভাই আছেন, শামিম ভাই লিখছেন হুজুর কেমন আছেন সবাই, আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি, আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ আজাবাজাল, আপনাদের অনুরোধগুলো আমরা রাখার চেষ্টা করব। বাপু আমি যেটা কিছুক্ষণ আগে বলেছি যে মানুষ মনে করে যে সুন্নাতে কারিমা, যেমন আপনি মাশাআল্লাহ সুন্নাতে কারিমা আপনার উপর সাজানো আছে মাশাআল্লাহ, এই যে দাড়ি বাবরি চুল, হ্যাঁ, তারপরে সাদা লিবাস অর্থাৎ ইসলামিক লিবাস যেটা সুন্নাতের মধ্যে গণ্য হয়, এরপর পাগড়ি শরীফ মাশাল্লাহ। তো আপনার কি মনে হয় যে আপনি দুনিয়া থেকে অনেক দূরে চলছেন, অর্থাৎ দুনিয়া যে তালে চলছে আপনি সেই তাল থেকে অনেক দূরে চলছেন?
প্রথমবার যখন দাঁড়িয়ে রাখছিলাম,
জি,
দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় দাঁড়ির মধ্যে কখনো শেপ করা বা রক্ষা করেছেন। প্রথম যখন দাঁড়িয়ে রাখছিলাম তখন রিলেটিভ যারা ছিল, কাজিন যারা ছিল, অনেকেই বলছে কি এত তাদের বৃদ্ধ হয়ে যাচ্ছ নাকি, এগুলো কারণে এখন ছোটো মানুষ কি যেন দাঁড়িয়ে রাখছো।
জি,
তো অনেক টর্চারিং শিকার হয়েছিল, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় আমি সৌভাগ্য পেয়েছি।
বাবা, আমার মনে হয় না যে মানে যারা মাদ্রাসা লাইনে পড়েছে, মানে আমি আপনাদের কথা বলছি, মানে যারা আওয়াম থেকে একটু ইসলামের দিকে ডাইভার্ট হয় তারা একটু বেশি টর্চারিং এর শিকার হয়েছে, আর যারা মাদ্রাসা লাইনে পড়েছে ওরা বুঝতেছে না এ তো আলিম হচ্ছে, এ তো হাফিজে কোরআন, এরা তো এটা রাখার মানে
স্বভাব পাই। আমি প্রথম স্কুলে ছিলাম তো,
আচ্ছা আচ্ছা, এই জন্য
মাদ্রাসা,
ও আচ্ছা আচ্ছা, এই জন্য।
তো এরকম তখন যে এগুলো কি দরকার, এত তুমি এখন ছোট মানুষ,
জি জি,
তখন
বিয়ে হয়নি,
হ্যাঁ, আর তখন তো মনে করেন দাঁড়িয়ে এরকম ছিল না, অল্প একটা দুইটা আস্তে আস্তে উঠতেছে, এরপর একসাথে সব বলে তো হচ্ছে না আর, আল্লাহ পাকের দয়া যখন দয়া হচ্ছে তখন দিয়েছে। তখন আমার যেন উস্তাদ খুব সুন্দর বলেছে, তখনই আমাকে অনেক স্নেহ করতো, উনি বলছেন বাবা দেখো অনেকে অনেক কিছু বলবে যে দাঁড়ির ব্যাপারে, এটার ব্যাপারে, আসলে দাঁড়িটা কখন দিয়েছেন, যখন আমাকে দাঁড়িয়ে রাখলে সুন্দর লাগবে আল্লাহ পাক তখন দিয়েছে, যখন আমাকে বৃষ্টি লাগতো কুচ্ছিত লাগতো তখন আমাকে দাঁড়িয়ে দেয় নাই। মনে করো যখন তুমি মায়ের সেকম থেকে যখন দুনিয়ার মধ্যে যখন আগমন করেছো তখন যে তোমার যদি দাঁড়িয়ে থাকতো এতগুলা মানুষ ভয় পেয়ে যেত, কাঁচাও আসতো না,
কিন্তু
আদর করে চুমু দিচ্ছে, তখন তো সবাই ফেলে রাখতো, কি জন্য দেখতে সুন্দর লাগতো না, সেজন্য মনে করতো মানুষ এটা মানুষের সন্তান নয়, এটা কোনো জীবজন্তু মাজাল্লাহ। আল্লাহ পাক আমাদের কেমন দয়া করেছেন,
আল্লাহ পাক ভালোই জানেন যে আমাকে
সুন্দর লাগবে, সেজন্য যখন আমাকে দাড়িতে সুন্দর লাগবে তখন দাড়ি দিয়েছেন।
বুঝুন, এরকম একটা কথা আছে না যে পুরুষের সৌন্দর্য দাড়িতে, মেয়েদের সৌন্দর্য চুলে, চুলের মাধ্যমে, তাদের চুলের মাধ্যমে, যদি মেয়েদের সৌন্দর্য দাড়িতে থাকতো তাদেরও দাড়ি উঠতো।
আল্লাহ পাক তো অবশ্যই ভালো জানেন, খুব অবগত আছেন কোন জিনিস কাকে
কত সুন্দর লাগবে।
তখন তখন এই জিনিসটা আমার মাইন্ডের মধ্যে লেগেছিল যে আসলে কথা তো ঠিক, এটা চিন্তা করতে লাগলাম যে আল্লাহ তা চাইলে এরকম করতে পারতেন, কিন্তু তিনি দয়া করে আমাদেরকে এরকম না করে আমাদেরকে এরকম দিয়েছেন, এটা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো। আর একটা দাঁড়ের মধ্যে কত সত্তরটা করে ফেরেশতা রয়েছে, তাহলে যখন এগুলো শুনলাম না তখন আসলে তো আর মুসলমান, মুসলমান শুধুমাত্র এটা হুজুর হলে তার জন্য দাঁড়ির শর্ত, যারা হুজুর না বা মাদ্রাসায় পড়ে নাই,
শুধু দাঁড়ি না, আজকে মুসলমানরা এটা মানে নির্ধারণ করে নিয়েছে যে ইসলামের গণ্ডিটা শুধুই হুজুরদের জন্য,
হুজুরদের জন্য,
বাকি সাধারণ মানুষের জন্য ইসলাম নাই, মানে তারা তাদের জন্য ইসলামের কোনো শরীয়তই নাই।
আলহামদুলিল্লাহ আছে আমাদের কাছে,
আলহামদুলিল্লাহ,
আলিম বলেন, আমাম বলেন, সবাই কিছু দিকে আজকে দাবি করে দিচ্ছে। তাহলে একজন ব্যক্তি চেষ্টা করলেই যে সম্ভব, ইচ্ছা থাকলে যে উপায় হয়,
জি জি,
সেটার 100% গ্যারান্টি হচ্ছে যে এটা
দাওয়াত ইসলাম,
ইসলাম, আলহামদুলিল্লাহ,
আলহামদুলিল্লাহ।
এরকম অনেক যুবক দেখেছি যারা একসময় যখন কাফেলা ছিল তখন 2009 দিকে, তখন আমাদের মসজিদে একটা কাফেলা আসছিল, তো এখানে একজন ব্যক্তি আসছিল, একজন ইসলামী ভাই, উনি দেখে শুধু কান্না করে যাচ্ছে। তখন এক পর্যায়ে ওনাকে বললাম যে কী হয়েছে আপনার শুধু কান্না করছেন এভাবে? তখন বলে যে আসলে আমি দাওয়াত ইসলামের মহল পাওয়ার কারণেই আজকে আমার এই গেট আপ, সুন্নতে লিবাস, দাড়ি, তারা অনেক ছোটো ছোটো তখন মুড়ে উঠতেছে, তখন আমি শেপ ছাড়া কোনো মানে ছলতাম না, সবসময় প্রতিদিনই শেপ করতাম ওই টাইপের, আলহামদুলিল্লাহ। এবং পরিবার থেকে অনেক দূরে সরে গিয়েছিলাম, পরিবারের খোঁজ খবর আমি নেই নাই ভালো করে। তো আলহামদুলিল্লাহ আসলে যখন সভাপতি যখন এসেছি, সংস্পর্শ যখন পেয়েছি, এখন আমি চিন্তা করতে লাগলাম যে আমি পূর্বে কী ভুল করেছি, আমি সুন্নত থেকে কত দূরে ছিলাম, নামাজ থেকে কত দূরে ছিলাম, শরিয়াত থেকে কত দূরে ছিলাম, তাহলে তুমি আজকে আমাকে কোথায় থেকে ডাস্টবিন থেকে আমাকে আজকে মসজিদ।
বাবু, রিসেন্ট কথা বলছি, 19-20-21 যে মাদানী কাফেলা আমরা করেছি আলহামদুলিল্লাহ, তো এখানে এক ইসলামী ভাই আমার সাথে সফর করেছে, তো ওনার বক্তব্য বলতেছে যে হুজুর আমার হৃদয় এত পাষাণ যে আমার চোখ দিয়ে কখনো পানি বের হয় না, কিন্তু এই মাদানী কাফেলাতে দোয়া করার সময় আমার চোখ দিয়ে পানি বেরোয়। সেগুলো হচ্ছে মহলের বরকত, ভালো মহলের বরকত,
নিঃসন্দেহ
এটাই হচ্ছে আসলে ইসলাম, এটাই হচ্ছে একটা নেকির সংগঠনের বরকত। আর সুন্নত অনুসরণ না করার মেইন কারণ হচ্ছে শয়তান, আর শয়তান এগুলো তো আমরা তো শয়তানকে দেখি না, শয়তান বিভিন্ন আত্মীয় স্বজনের রূপ নিয়ে, পরিবারের রূপ নিয়ে এরাই আসবে, বন্ধু বান্ধবের রূপ নিয়ে এরাই আসবে আপনার সামনে, আর এরাই আপনাকে ডিমোটিভেট করবে সুন্নতকে যাতে আপনি অনুসরণ না করেন, সুন্নতকে যাতে আপনি পালন না করেন। আর বাস্তব ভাই, যে আপনি এমনি আপনি মানে এটা না যে সুন্নত আমি ইজিলি পালন করবো আর আমাকে সবাই ইজিলি শুরু থেকে বাহবা দিবে এমনটা না। আমার মনে হয় না শুরু থেকে একদম সবাই বাহবা পাওয়া শুরু করছে, আমরা অনেক টর্চারিং এর শিকার হয়েছি, অনেকে আমাদেরকে টিটকারি মারছে বাপু, অনেকে অনেক কটু কথা বলছে, কিন্তু আলহামদুলিল্লাহ ধৈর্য ধরার কারণে আমরা এই সুন্নতকে ছাড়ি নাই, যতই আমরা শুনছি ছাড়ি নাই, আল্লাহ তাআলার দয়ায় ছাড়ি নাই বিধে আজকে আমাদেরকে সবাই বাহবা দিচ্ছে। আজকে হয়তো শুরুতে আমাকে অনেক আমাদেরকে অনেকেই অনেক টিটকারি করছে, কিন্তু এখন সবাই আমাদের প্রশংসা করতেছে, কেন? একমাত্র সুন্নতে কারিমার জন্য, আর আমরা দামি হয়েছি আলহামদুলিল্লাহ সুন্নতে কারিমার জন্য, নাহলে তো আমাদেরকে আগে কেউ গুনতোই না, রাস্তা দিয়ে তো আগেও হেঁটে যেতাম, কই কেউ তো কখনো সালাম দিত না হুজুর বাপু, কেউই সালাম দিত না, কেউ জিজ্ঞেসও করতো না। এখন অন্তত আমার
আসলে দেখেন সালাম দিবে কোত্থেকে, কারণ বিদর মেচে হার আমার চেহারা দেখি,
আল্লাহু আকবার,
কারণ সুন্নতে গেটা তো আমাদের ছিল না,
ছিল না, চিনে যেত না যে আপনি মুসলমান কিনা।
এরকম এক ঘটনা ছিল যে মসজিদের ইমাম রাহেব ছিলেন, তো মসজিদের যিনি প্রভাবশালী উনি এখন কমিটির মধ্যে রয়েছে, মসজিদের কমিটি, তো ওনাকে সালাম দেয় নাই, তখন কমপ্লেন করলো যে এটা কেমন হুজুর দেখলে সালাম দেয় না। এখন হুজুর বলছে আসলে দেখুন আপনি যে মুসলমান সেটাও আমার জানা ছিল না, বুঝছে কেন বুঝছে, আপনাকে দেখে তো মুসলমান মনে হয় না, আমাকে দেখলে তো মুসলমান মনে হবে, কি যেন আমার টুপি আছে, পাঞ্জাবি রয়েছে, সাদা পোশাক রয়েছে, দাড়ি আছে, আমাকে দেখলেই বিদর্মীরাও মনে করবে যে আমি হুজুর, কিন্তু আপনাকে দেখে তো মনে করবে না যে আপনি মুসলমান, আমি নয় কেউ মনে করবে না, কারণ মুসলমান কোনটা বিদর্মী কোনটা চেহারার মধ্যে কোনো পার্থক্য নেই, পুরোটাই মিল। সেজন্য আপনি সুন্নতের উপর আমল করুন, মুসলমান হিসেবে আপনার আমার যা করার দরকার, শরীয়ত শুধুমাত্র হুজুরদের জন্য নয়, শরীয়ত সকল মুসলমানের জন্যই সমান, এজন্য আপনি এটার উপর আমল করুন, আল্লাহ পাক নিয়ামত দান করবে
ইনশাআল্লাহ। আবারও জবাব আপুর কাছে কিছু মেসেজ এসেছে, একজন বলছেন ফটিকছড়ি থেকে, ফটিকছড়ি কাঞ্চননগর থেকে উনি বলছেন, ইসলামী বোন আমার সালাম আপনাদেরকে, মাশাআল্লাহ মারহাবা, আজকের বিষয় অনেক সুন্দর, জানতে চাই যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত সমূহ কীভাবে ইসলামী বোনেরা অনুসরণ করতে পারবে, দয়া করে একটু যদি জানাতেন, ইসলামী বোনরা কীভাবে কোন কোন সুন্নত ইসলামী বোনদের জন্য আছে, স্পেশালি আমাদের জন্য তো দেখা যাচ্ছে যে আমরা দাড়ি বাবরি চুল পাগড়ি এরা করছি, তো ওনারা কি কোন কোন সুন্নতগুলো উনি গ্রহণ করতে পারেন একজন ইসলামী বোন হিসেবে, এটা ইনশাআল্লাহ আমি আপনা থেকে জানবো পরে। একজন লিখেছেন চট্টগ্রাম হাটহাজারি থেকে বলছেন, উনি নাচ শুনতে চাচ্ছেন, মন চায় যে মদিনা দেখবো, শাহে মদিনা। একজন লালমনিরহাট থেকে বলছেন যে একটি নাচ শুনতে চাই, মদনী মদিনে ওয়ালে, আহমদ ফারুক কাদেরী,
যখন হবে তোমার দিদার, তখনই হবে আমার, যখন হবে তোমার দিদার তখনই হবে আমার আমার স্বপ্নে আসো আমার স্বপ্নে আসো আমি যদিও গুনাহগার তবু উম্মতামি তোমার যদিও আমি গুনাহগার তবু উম্মতামি তোমার তোমার চরণে রাখো
মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান সকাল কাঠুক। মাদানী চ্যানেলের সাথে আমরা আজকে বিষয় নিয়েছিলাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে কেন অনুসরণ করি না। জি বাপু, আমরা বলছিলাম যে সুন্নাত অনুসরণের ক্ষেত্রে আমাদের অনেক বাধা আসে, এটা এতটুকুই আমরা বলেছিলাম।
যে একজন ইসলামী বোন
বোনও প্রশ্ন করেছে যে ওনার ইসলামী বোন হিসেবে ওনারা কোন কোন সুন্নতকে ধারণ করতে পারে।
ইসলামী বন্ধের উদ্দেশ্য প্রথম এটা বলবো যে আপনি ফরজটা রক্ষা করা, ফরজ হচ্ছে এটা যে পর্দার মধ্যে থাকা,
যে
পর্দাটা ফরজ। সাথে সাথে শরীয়ত কর্তৃক ইসলামী বোনদের জন্য যেই সীমা নির্ধারণ করেছেন পরপুরুষের সাথে কথা বলা থেকে দূরে থাকা, সামনাসামনি গিয়ে এবং খোলামেলাভাবে চলাফেরা করা, বিভিন্ন শরীয়ত কর্তৃক যেগুলো নিষিদ্ধ ওগুলো থেকে বিরত থাকা দরকার। তৃতীয়ত সুন্নত মোবারকের মধ্যে মিসওয়াক করা, সুন্নত মোবারকা মিসওয়াক করতে পারেন। সচ্চরিত্রবান হাদিস মোবারকের মধ্যে রয়েছে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর, এর পিতা হযরত সামুরা সুয়াই রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমরা প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমরা উপস্থিত ছিলাম। এমন সময় এক ব্যক্তি এসে আরজ করল যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের কাছে কোন কাজটি সর্বোত্তম? তখন প্রিয় নবী সাক্ষাৎ করেছেন যে সত্য বলা এবং আমানত রক্ষা করা। তাহলে সত্য কথা বলাটা যে সুন্নত মোবারকা, সেজন্য সর্বপ্রথম আল্লাহ পাকের নিকট যে কবুলকৃত এবং গ্রহণযোগ্য, আল্লাহ পাকের নিকট উত্তম সবচেয়ে ভালো যেটা, সেটা যারা সত্যবাদী আমানতের রক্ষা করা, সেজন্য আমানত বিশ্বাস করছেন দুইটা। তখন সাহাবী আবার বলতে লাগছে যে ইয়া রাসূলুল্লাহ, আমি আর কিছু শুনতে চাই। তখন প্রিয় নবী সাক্ষাৎ করেছেন যে চারটি অভ্যাস যার মধ্যে থাকবে তার মৃত্যুর সময় চিন্তা করতে হবে না। ইয়া রাসূলুল্লাহ চারটা জিনিস সেটা কী? প্রথমত আমার বলছেন সত্য কথা বলা, আমানত রক্ষা করা, এরপরে রয়েছে যে সচ্চরিত্র, চতুর্থ নম্বর হালাল উপার্জন। তো হালাল উপার্জন তো পুরুষের জন্য রয়েছে, পাশাপাশি ইসলামী বোনরা চাইলে সত্য কথা বলা, সচ্চরিত্রবান হওয়া এবং আমানত রক্ষা করা, এবং অশ্লীল কাজ থেকে এবং অনৈতিক কাজ থেকে নিজেদেরকে বিরত রাখা। দেখবেন এগুলো করার মাধ্যমে ইনশাল্লাহ হয়তো আপনি যেটা বললেন যে টিচ, অনেকে টিচ করবে, অনেকে কটূক্তি করবে, অনেকে এটা মনে করবে যে আমি এগুলো যদি অনুসরণ করতে যাও সবসময় পর্দার মধ্যে থাকো মনে হয় প্রস্তাবও আসবে না। কিন্তু মাযাল্লাহ, আল্লাহ পাক যদি ঠিক করে রাখেন কোনো বন্দার কোনো সাধ্য নেই এটাকে থামিয়ে দেওয়ার জন্য, আর যেটাকে আল্লাহ পাক থামিয়ে দিয়েছেন পৃথিবীর কোনো শক্তি নেই সেটাকে ওপেন করার জন্য। সুতরাং দয়া মানুষের উপর নয়, ভরসা মানুষের উপর নয়, ভরসা আল্লাহ পাকের দয়ার উপর। আল্লাহ যেটা করেন, আর আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন যে না সেটা জানো কোনো আসাদিন সত্যবাদীদের সাথেই থাকো, তাহলে সত্যের সাথে থাকলেই, যারা ধৈর্যশীল তাদের সাথে থাকলেই আল্লাহ পাক দয়া করেন। সুতরাং টেনশনের কোনো কারণ নেই, আমার কাজ হচ্ছে রপ্তাহালার দয়া পাওয়ার জন্য অনুসরণ অনুকরণ করে যাওয়া, বাকিটা ওনার কাছ, আল্লাহ দয়া করবেন। এই জন্য আল্লাহ পাক ইরশাদ করেছেন সূরা আহজাবের 21:24 আয়াত ইরশাদ করেন, যাতে আল্লাহ সত্যবাদীদেরকে তাদের সত্যের পুরস্কার দেন এবং মুনাফিকদেরকে শাস্তি দেন যদি চান, অথবা তাদেরকে তওবা করার সামর্থ্য দান করেন, নিশ্চয় আল্লাহ পাক ক্ষমাশীল এবং দয়ালু। তাহলে এখানে প্রথমে বলা হচ্ছে যে যারা সত্যবাদী তাদেরকে সত্যবাদিতার কারণে তাদেরকে পুরস্কার দান করেন। সুতরাং সত্য কথা বলা, মিসওয়াক করা, সুন্নতের উপর আমল করা, এগুলোর মাধ্যমে আল্লাহ পাকের দয়া পাওয়া যায়। আর যদি বিরত থাকি তাহলে মুনাফিক তাদেরকে শাস্তি প্রদান করেন, আল্লাহ পাক যদি চান তারা তাদেরকে তওবা করার সুযোগ দান করবেন। তাহলে এখানে লেখা তো একটা কথা হচ্ছে যে তওবা করার সুযোগ সবাই পাবে না, নামাজ পড়ার জন্য সবাই যেতে পারবে না। আল্লাহ পাক যাদেরকে দয়া করেন তারাই নামাজ পড়তে পারবেন, যাদেরকে সামর্থ্য দান করেন তারা তওবা করতে পারবে।
মুসলমান তো অনেকেই আছে
কিন্তু
মসজিদ তো একদম খালি,
খালি
পাঁচ ওয়াক্ত নামাজের সময়
একদম, সকালে তো ইমাম সাহেব ছাড়া আর মনে হয় আর কেউ থাকে না, ইমাম সাহেব আর মুয়াজ্জিন দুইজন পৃথিবীর মধ্যে এখনো মানুষই নেই মনে হয়। মসজিদে যখন যাই সকালে, যখন নামাজ পড়তে যাই সকালে, তখন এই দুইজন বা তিনজন ব্যক্তি ছাড়া আর কোনো মুসল্লি
কন্টিনিউ।
তো এদেরকে দেখলে মনে হয় পৃথিবীতে মনে হয় এই তিনজন ছাড়া কোনো মানুষ নেই, যদি থাকতো তাহলে তারা আসতো। তা বাজার গিয়ে দেখুন, শপিং মল দেখুন, পরিপূর্ণ, কানায় কানায় ভর্তি। তখন শয়তান এদের আমাদেরকে এভাবে গ্রাস করে রাখে, এ তো আরামের ঘুম ছেড়ে কী জন্য কী দরকার, আমি দান করে দিব আল্লাহ কবুল করবেন। অনেকে মনে করেন দান করলে, সৎকা করলে, মানুষকে যদি সহায়তা করে মনে হয় এটাই অনেক স্বভাব, এগুলো করার দরকার কি?
এই জন্য ছেড়ে যদি নফল আদায় করি,
নফল আদায় করলে এই জন্য এক ব্যক্তি তো এরকম হচ্ছে যে ইমাম ফারাজ সুন্নত মোবারকা, তো উনি গিয়েছেন ওই জায়গায় মাটির কাজ করার জন্য, চাষাবাদ করার জন্য। এখন চিন্তা করতে লাগলে কী করা যায়, এখন যদি এখন পাকড়ি ভরতে সুন্নত মোবারকা এখন তো নেই নাই, এখন পরনের কাপড় যদি যদি পাকড়ি ভরে ফেলে তাহলে ফরজ শেষ। তাহলে মাযাল্লাহ, তা অনেকে চিন্তা করতে লাগে কী করা যায়, এখন অনেকে সাজানোর দোকায় পরে যেটা আছে এটা কী করে নিল। তাহলে এই ধরনের মেন্টালিটি, এই যে অজ্ঞতা এবং না বোঝার কারণে, আমরা তো বুঝছেন এখন সামান্য কিছু লাভের অংশে যদি বুঝি না, ওইদিকেই দৌড়তে থাকি, এটা তো লাভ আছে, এটা শরীয়ত কতটুকু
যে আমার নষ্ট হয়ে যাচ্ছে
সেটা যা, ওটা কোনো চিন্তা নেই। লাইনের পর লাইন দাঁড়িয়ে রয়েছি, কার সাথে দাঁড়িয়ে রয়েছি, পাশে কে রয়েছে, এগুলো চিন্তা নেই। বিধর্মী মহিলা আছে, কোনো বেগানা মহিলা, সেটাও চিন্তা নেই। ওকে আর শুধু ওইটা, আরও ওদের সাথে কথা বলে আরও স্বাদ গ্রহণ করছে যে আসলে এরকম আমাদেরকে এরকম হওয়া দরকার, উদার মনের। আর আপনি উদার মনের হবেন কোত্থেকে? আপনার উদার তো উদারতা থাকলেই তো উদার মনের হওয়া যাবে। আর শরীয়ত বাদ দিয়ে কি উদারতা? শরীয়ত যতটুকু উদারতা দিয়েছেন পৃথিবীর অন্য কোনো ব্যক্তি,
অন্য কোনো ধর্ম,
অন্য কোনো ধর্ম এত উদারতা দেয় না ইসলাম কালের জন্য। ইসলাম নট অনলি রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটা ধর্ম, একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। তো পরিপূর্ণ বলতে এখানে শূন্য করতেকে, এটা তো পরিপূর্ণই রয়েছে। এখন আমি এখন আমরা তো না বলেই বলি, এখন আসার সময় একজন বলতে লাগলো যে আসলে মানুষ এরকম অপকর্ম করে, আসলে মানুষের চিন্তা আপনার এরকম এরকম কেন হলো, মানুষ এরকম মৃত্যু কেন হলো? তো রিক্সাওয়ালা বলো, আমি বলা টাকা রিক্সাওয়ালা বলে দিচ্ছি, এটা তো শুরু থেকে আছে এরকম। তাহলে পূর্ব থেকে আমাদের মেন্টালিটি এরকম হয়ে গিয়েছে, অতীত থেকে এরকম হয়ে আসছে। তো আমরা অতীতটা না তাকিয়ে আমাকে পরিবর্তন করা দরকার। এক বিধর্মী, এক মুসলমান, তো মুসলমানের কাছ থেকে বিধর্মী ঋণ নিয়েছিল। এখন যখন ঋণগুলো যখন তার কাছ থেকে চাওয়ার জন্য গেল, যেটা বললাম যে আমার রক্ষা করো, এখন সে তো বিধর্মী, সে আমার তার খেয়ানত করে যাচ্ছে, বোঝে না আমি টাকা পয়সা এখন দিতে পারবো না, কিছুই নাই, এরকম এরকম অনেকদিন। সে তাকে একসময় যখন অপমান করতে লাগলো, সেই মুসলমানকে গেলে একটা চিঠি লিখলো যে তাদের বিধর্মী যে ধর্ম যাজক যারা রয়েছেন তাদের কাছে চিঠি লিখলো, অমুক আপনার এরকম অনুসারী আপনাদের ধর্মের, সে আমার কাছ থেকে ঋণ নিয়েছে, আমার ঋণগুলো দিচ্ছেন। এখন ওই
মুসলমানের ঋণ অমুসলিমটার,
হ্যাঁ অমুসলিম নিয়ে মুসলিমটা দিচ্ছে না। তখন ওই বিধর্মী ধর্ম যাজক যিনি ছিলেন, এটা উনি পরেই আরেকটা চিঠি লিখে দিলেন, বলছে যাও এটা নিয়ে গিয়ে তাকে দাও
মুসলমান।
তখন মুসলমান এটা চিঠিটা নিয়ে ওই বিধর্মীকে দিল যে তোমাদের ধর্ম যাজক তোমার জন্য চিঠি পাঠিয়েছে। এখন সে চিঠিটা পরেই তাড়াতাড়ি তার ঋণগুলো দিয়ে দিল। এখন মুসলমান তো হতবাক, কী ব্যাপার, এই চিঠির মধ্যে এমন কি জিনিস রয়েছে? আমি এতদিন তাকে বলে গেলাম, সে আমার কথাই রাখলো না, আর তার ধর্ম যাজক যখন তাকে একটা চিঠি লিখে দিল তখন সে মেনে নিল, তো বোঝা যাচ্ছে
ওটা চিঠিটা ছিল তো মুসলমানটার জন্য,
হ্যাঁ তার পক্ষে ছিল, মুসলমানটার পক্ষে ছিল। এখন তখন উনি বলতে লাগলেন যে বলো আমাকে চিঠির মধ্যে কী রয়েছে, বোঝে না এটা বলা যাবে না, বোঝে না বলতে হবে, আমি জানতে চাই চিঠির মধ্যে কী রয়েছে। তাহলে চিঠির মধ্যে রয়েছে আমার ধর্ম যাজক যিনি তিনি লিখে দিয়েছেন, তুমি কি মুসলমান হয়ে গিয়েছ? যদি মুসলমান না হও তাহলে ঋণ কেন খিলাফি করে যাচ্ছ? এটা শুনেই প্রথমে তাড়াতাড়ি দিয়ে দিলাম। তাহলে সত্য কথা বলা, ঋণ খেলাফি না করা শুধু ইসলাম ধর্মে নয়, এটা অন্যান্য ধর্মের মধ্যে রয়েছে। তারাও এটাকে, এই অশ্লীল কাজকে, অনৈতিক কাজকে তারা ঘৃণা করে। তাহলে দেখুন এটার মধ্যে আমাদের জন্য মেসেজটা কী আজকে দেখুন, লেখকদের বর্তমান সমাজের মধ্যে বিধর্মীদের যেগুলো শপিং মল রয়েছে, দোকান রয়েছে, অধিকাংশ মুসলমান সেখানে যায়। কী জন্য? কারণ আমরা যেখানে থাকি আমাদের অফিসের পাশে, বাসার পাশে, মুসলমানের দোকান হচ্ছে রাস্তার পূর্ব পাশে, পশ্চিম পাশে, আর বিধর্মীর দোকান হচ্ছে পূর্ব পাশে। তো বিধর্মীর দোকান এবং মুসলমানের দোকানের মধ্যে 5-60 টাকা ডিফারেন্স থাকে। 60 টাকা ওই বিধর্মী কম নেয়, এই মুসলমান 60 টাকা বেশি নেয়,
আল্লাহ,
জিনিসটা একই। তাহলে বিধর্মী যে সেল করে যাচ্ছে সে কি লাভ করছে না?
করছে।
আর মুসলমান সেও লাভ করছে, মুসলমান চাচ্ছে বেশি নেওয়ার জন্য, আর বিধর্মী চাচ্ছে তাকে ধরে রাখার জন্য, অল্প লাভ করে, সীমিত লাভ করে তাকে ধরে রাখার জন্য। দেখুন তাদের মেন্টালিটি কীরকম, ঠিক তদ্রুপ আজকে আমরা যারা রয়েছি। আজকে আমরা তো শপথ করে ফেলি, আল্লাহ পাকের শপথ, এটা এত টাকা, নাহলে হারাম হবে। আচ্ছা এটা যখন যে বলে যাচ্ছে সেটার মধ্যে 200 টাকা লাভ এমনি ছিল, আবার শপথ করে আর 100 টাকা বাড়ায় নিল, 300 টাকা লাভ,
মিথ্যা হয়ে গেল,
মিথ্যা। এরকম করে আমরা ওই যে মাদানী চ্যানেলের দর্শকরা অনেকবার দেখেছে মাদানী চ্যানেলের মাধ্যমে, যে কীভাবে ঠকাইলে কীভাবে ঠকতে হয়, ঠকাইলে যে ঠকতে হয় এটা সত্য কথা। মোবাইল খারাপ হয়ে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে, গেলাম তার কাছে, তখন সে দেখে বললো আসলে মশলা এরকম কি তেমন কিছু হয় নাই, একটা জিনিস সামান্য চেঞ্জ করতে হবে, বলছে অনেক কাজ, অনেক সময় লাগবে, আপনি একটু ঘুরে আসুন তারপর দেখা যাবে। তো উনি 2-4-5 ঘন্টা ঘুরে আসলো, তারপর তাকে মোবাইল দিল, এখন মোবাইল ঠিক আছে, কত টাকা? বলছে না এত টাকা লাগবে। হ্যাঁ আসলে অনেক কষ্ট হতো, অনেক কষ্ট,
100 টাকার কাজ বললো, 1000 টাকা হয়ে গেছে।
আচ্ছা নিয়ে নিল, নিয়ে আনার পর সে চলে গেলো, কিছুক্ষণ দেখা যায় মোবাইলটা আবার নষ্ট হয়ে গিয়েছে। তখন সে আবার আসলো মুখের আরও যেন দোকানে, তখন উনি দেখে বোঝাচ্ছে তোমার কোনো সমস্যা নেই, সামান্য সমস্যা, কত টাকা বলতে অল্প টাকা দিলে হবে, 100 টাকা দিলে হবে। কী বলেন, একটু আগে ঠিক করলাম 1000 টাকা, আপনি নিন 100 টাকা, চলে গেল। তো যিনি 1000 টাকা নিল উনি বাইকে করে যাচ্ছে অন্য জায়গায়, ব্যাগটা নষ্ট হয়ে গেল, দেখাইতে গেল ওনাকেও পাইছে এরকম ব্যক্তি মক্কেল, কারণ টিট ফর টেট বুঝতে এটা তো অনেক কাজ রয়েছে, আজকে পাবেন না কালকে আসিয়ে বাস উনি ভালো করে মুছে তারপর ঠিক আছে এখন কত টাকা বোঝে, এখন অনেক কষ্ট করতে হয়েছে, অনেক টাকা লাগবে। তখন যেগুলো এদিকে পাইছে
তার চেয়ে
বেশি দিকে গেছে। তাহলে দেখুন আমাদের জীবনটা চলাচ্ছে এদিকে, আমি একজনকে ঠকাইলাম আর আমাকে আরেকজন ঠকালো, এই টকতে 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 আমি ঠেকে গেলাম, শেষ পর্যন্ত অন্ধকার পড়ে চলে যেতে হলো। তাহলে ম্যাটেরিয়াল এরকম হতো, আমি ঠকাবো না, আল্লাহ আমাকে ঠকাবেন না,
বেশক বেশক,
কারণ আমি কাকে কষ্ট দিব না, কারোর কাছ থেকে কষ্ট পাবো না। এরকম যদি হয়ে থাকে তাহলে দেখবেন মুসলমান তাকে আল্লাহ পাকে সৃষ্টি জগতে ভালোবাসবেন, আল্লাহ পাকে ভালোবাসবেন।
বেশক হুজুর, কয়েকটা সুন্নাতে মোবারকা যদি আমাদের জানা হয়ে যেত যে কোন কোন সুন্নাতে মোবারকগুলো আমাদের দৈনন্দিন জীবনে আমরা পালন করতে পারি। আচ্ছা, যেগুলো হচ্ছে মেইন, যেমন ইমামা শরীফ, এটা সুন্নাতে মোবারকা, কেউ না পড়লেও
লেখা সবচেয়ে, মানে এই বেসিক্যালি এগুলো জানার জন্য সবচেয়ে উত্তম হচ্ছে যে নেক আমল, আমাকে 72 নেক আমল রিসালা ইসলামীদের জন্য এবং ইসলামী বন্ধুর জন্য 63 নেক আমল। তাহলে যেগুলো রয়েছে আমরা যদি এগুলোর উপর আমল করি না, আমাদের সুন্নত ফরজ সবগুলো চলে আসবে এখানে, আর আলাদা করে কিছু চিন্তা করতে হবে না, এটা নাই ওইটা নাই, সব কিছু এখানে রয়েছে, দৈনন্দিন কাজ আমি কী করেছি, সত্য কথা বলা, মুসকি এসে কথা বলা, নেকি দাওয়াত দেওয়া,
না হওয়া,
সব কিছু, এভরিথিং আমার আবেদন সুন্নত, সব কিছু আমাদেরকে দিয়েছেন, দেখতে হচ্ছে যে
আল্লাহর কসম বাপু এটার উপর যে আমল করবে না সে নেক হয়ে যাবে
নিঃসন্দেহে। এমন আমরা অনেকে একজন বড় আলিমেদিন উনি ইন্তেকাল করেছেন, তো উনি বলেছেন তফসির তো আমরা পড়েছি, কিন্তু তফসিরের অনেক বিষয়গুলো আমি ছোটো ছোটো রিসালার মধ্যে দিয়ে দিয়েছেন, যেগুলো অনেক ব্যক্তি তফসির পরেও পায় নাই, মানে তার ভালো করে পরে অনেক কতটুকু পড়েছেন, রেখে দিয়েছেন বাইবেল থেকে গিয়েছে বা ওনার সামনে থেকে ছুটে গিয়েছে, আমি তো এই জিনিসগুলো তফসিরে পড়েছি, তফসিরে রুহুল বয়ানে পড়েছি, তফসিরে মাজহারের মধ্যে পড়েছি, তফসিরে নাইম ইবনে কাসিরের মধ্যে পড়েছি, তফসিরে রুহুল বয়ান, তফসিরে রুহুল মানে তফসিরে বাইজাবি, তফসিরে কাশাফ, অসংখ্য তফসির, তফসিরে দুরুল মনসুরের মধ্যে পড়েছি। তো ওই জিনিসগুলা খুব সংক্ষিপ্ত আকারে ছোটো ছোটোভাবে আমাদেরকে সামান্য রিসালার মধ্যে দিয়ে দিয়েছেন আমার আমাদের সুন্দর, যেগুলা অনেকে অনেক টাকার কিতাব ক্রয় করে যেটা পাবেন সেটা 10 টাকা রিসালার মধ্যে,
10-15 টাকা রিসালা কিনে
পেয়ে যাচ্ছে, অনেক বড় চাওয়া। একটা মাসালার মধ্যে এখানে আমি আটকে গিয়েছিলাম, আমাকে জিজ্ঞেস করছিলেন, এটা আমার জানা ছিল না হঠাৎ করে, আমার দেখো আমাকে একটা দেখতে হবে, আমি এসে মাখতে হবে, সে তো খুব টেনশনে পড়ে গেলাম, এটা কোন কিতাবে পাবো, অনেক জিজ্ঞেস করতে লাগলাম, শেষ পর্যন্ত মাসালাটা পেয়ে গেলাম পর্দা সামগ্রীতে প্রশ্নোত্তরের মধ্যে।
আল্লাহ,
অনেক ফিতনা থেকেও নিজেও বাঁচলাম, অপরকে বাঁচাতে পারলাম, খুব ভালো লাগলো, এবং শুক্রিয়া আদায় করতে দাওয়াত ইসলামের এবং আমির আলোচনাতে।
মানে আমরা সাধারণ মানুষরা পর্যন্ত টপিক ওয়াইজ যে কোনো একটা রিসালা থেকে আমরা যে কোনো মানে গুরুত্বপূর্ণ মাসালা বলেন, গুরুত্বপূর্ণ রিওয়ায়াত বলেন, এগুলো ওখানে অটোমেটিক অনায়াসে পেয়ে যাচ্ছি
আমরা।
আসলে আমির আলোচনাতে অনেক বড় অবদান,
এটা আমরা তো মনে করেন ওইভাবে খেয়াল করি না বা দেখি নাই বা স্মরণ থেকে ছুটে গিয়েছে, এটা ওইভাবে ছিল, পড়েছিলাম অনেক দেরি হচ্ছে, তো আমি পড়েছি একটা মনে আছে, কিন্তু কোন কিতাব হচ্ছে আমার জানা না, কিন্তু আমি চিন্তা এটা মনে হয় অন্য কোনো কিতাবের মধ্যে আছে মনে হয়, অনেক টেনশনে ছিলাম। তো আমার একজন স্নেহ বলতে চাই, এটা তো ওই কিতাবের মধ্যে আমার থাকতে পারে, এটা আপনি একটু ভালো করে দেখেন, আমি আবার যখন দেখলাম তখন এটা পেয়ে গেলাম। তো দেখার পর চিন্তা করলাম যে টেনশনটা দুই দিন পর্যন্ত, টেনশনটা মাথার মধ্যে এমন কাজ করেছিল যে কোন কিতাব পাবো, তাকে গিয়ে কী জবাব দিব,
জি
কারণটা টেনশন। তো এই সহজে যে পেয়ে গেলাম, আবার চিন্তা করতে লাগলাম যে আসলে এই রিসালাগুলো যদি আমরা মনে করি এছাড়া আমার এরকম তেমন কিছু নাই, আসলে এটা হচ্ছে ভান্ডার, যে সাগর আছে না, সাগর মহাসাগর, এগুলো একটা একটা শাখা আছে, এগুলোকে নদী, যখন এগুলো থেকে আরও শাখা বের হয় তখন ওগুলোকে ছড়া বলা হয়, তো ঠিক তদ্রুপ এরকম ছড়া, ছড়া থেকে নদী, নদী থেকে সাগর, সাগর থেকে মহাসাগর, তফসির বলেন কোরআন তো বিশাল সাগর মহাসাগর, এখান থেকে ছোটো ছোটো খাল নদী এবং ছোটো ছোটো শাখা উপশাখা বের হয়ে ওগুলো রিসালা খান আমাদেরকে দিচ্ছেন আমাদের, এগুলোর উপর আমল করলে ইনশাল্লাহ মিসগাইড হওয়ার সম্ভাবনা।
আচ্ছা, আরেকটা যেটা মিসকনসেপশন আমাদের আছে সেটা হচ্ছে এই পাগড়ি যে সুন্নাতে মোবারক, এটা শুধু ইমাম আর খতিব সাহেবের জন্য, মুয়াজ্জিন সাহেবের জন্য, এটার উপর আপনি কী বলবেন? এটা এটা এই কনসেপশন রাখার কারণে অনেক মুসলমান এই সুন্নাত থেকে নিজেকে দূরে সরিয়ে দেয় যে এই দাঁড়িয়ে পাগড়িটা, পাগড়ি বিশেষ করে পাগড়িটা মানে শুধু এই হুজুরদের জন্য যারা আলিমেদিন প্লাস ইমাম খতিব মুয়াজ্জিন ইনাদের জন্য, সাধারণ মানুষ এটা পড়তে পারবে,
এটা তো কোনো অন্যান্য কিতাব দূরের কথা, কোনো বাংলা বইও নেই এটা রাওয়ায়েতটা, যে শুধুমাত্র ইমাম আঠাশ মাত্র হুজুর পড়বেন, এরকম কোনো রওয়ায়ের কোরআন হাদিস এটা তো মাথার উপর এটা থাক, কোনো বাংলাদেশের কোনো বাংলা বইয়ের মধ্যে নেই এটা। এটা মানুষের ভুল ধারণা। আর অনেক ক্ষেত্রে বলা যাচ্ছে এটা সুন্নত আরব, মাজ আল্লাহ সুন্নত আরব কেন হবে? কোনো সুন্নতকে এটা বলেছিল আমার নবী সুন্নত শুধুমাত্র এটা আরব শরীফে পালন করবে, অন্য কোনো দেশে অন্য কোনো কান্ট্রির মানুষ পালন করবে না। এটা মানুষের রং কনসেপ্ট, ভুল ধারণা। সুন্নত মুবারাকা প্রত্যেক মুসলমান নর নারী পালন করতে হবে, সুন্নত মুবারাকা কোনো বাধা নিষেধাজ্ঞা
পুরুষের জন্য যেগুলো সেগুলো পুরুষ আর নারী
যেগুলো ওগুলো নারীরা পালন করবে। যদি এটা যদি না হতো তাহলে তো এটা বলতো না যে মানে হাব্বা সুন্নতে ফাঁকা
এটা
বলতো না হাদিস শরীফ বেশক। কারণ আবার অন্য হাদিসের মধ্যে এটাও রয়েছে মানে তাশাব্বাহা বিকমিন ফাহুয়া মিনহুম, যে যাদের সংস্কৃতি বা যে সম্প্রদায়ের সংস্কৃতি যারা গ্রহণ করে সে তাদেরই অন্তর্ভুক্ত। তাহলে মুসলমান যদি বিদের মধ্যে সংস্কৃতি যদি তাহলে গ্রহণ করে সে তাদের অন্তর্ভুক্ত। আর মুসলমান যেহেতু আমার নবীর সুন্নতকে অনুসরণ অনুকরণ করে যাবে তো সেটা আমার নবীর দলের অন্তর্ভুক্ত থাকবে। আমার নবী করেছেন না কুল্লু হুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা, আমার প্রত্যেক উম্মতের বনী ইসরাইলের মধ্যে 72 দল হয়েছে, আমার উম্মতের মধ্যে 73টা ফিরকা হবে দল হবে, তো কোনটা জান্নাত? কুল্লু হুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা, প্রত্যেক জান্নাতে একটা মাত্র দল, সেটা কোনটা? মা আনা আলাইহি ওয়া আসহাবি আজমাইন।
জি,
তাহলে এটা যদি না হতো যে আমার যারা আমার এবং আমার সাহাবাদের পথ এটাই হচ্ছে সঠিক পথ, মোল্লা আলী কারী রহমতুল্লাহ আলী বড় সুন্দর বলেছেন সেটা হচ্ছে কোনটা? আহলুস সুন্নাত ওয়াল জামাত, সেটা হচ্ছে যারা নবীর সুন্নতের উপর অনুসরণ অনুকরণ করবে, সাহাবাদের সাহাবে ইকরাম আলাইহিম রিদওয়ানকে যারা অনুসরণ অনুকরণ করবে সেটা হচ্ছে সঠিক পথ। তাহলে এটা যদি না হতো তাহলে বলতো এটা সুন্নত আরব, এটা আজম, এটা বাংলাদেশ, এটা অন্য কোনো হিন্দুস্তান বলে অন্য কোনো এরকম উল্লেখ করে দিত। এটা মানুষের রং কনসেপ্ট, এখান থেকে বের হওয়া উচিত। এবং এটা শয়তানের আর একটা ফাঁদ আমাদেরকে দূরে রাখার জন্য, যে সুন্নত মুবারক পালন করার দরকার নেই। একজন মুসলিম মুবাল্লিগ মাদানী চ্যানেলের মধ্যে অনেক আগেই আজকে আমি ছোটো ছিলাম, এটা এরকম একটা রাওয়ায়েত আমরা শুনেছি কাফালার মধ্যে, বুঝলেন, একজন মুসলমান সাথে একজন মুসলমান মুবাল্লিগ আর একজন বিদর্মীর সাথে ট্রেনে সাক্ষাৎ হলো।
জি,
তখন ওই বিদর্মীকে বলতে লাগলো যে আপনি কী কাজ করেন? আমি অমুক ধর্ম ধর্মযাজক, আমি অমুক ধর্মের প্রচার করে দিই। আচ্ছা, তা আপনি কয়জনকে আপনার ধর্মে মোটিভেশন করেছেন, মোটিভেট করেছেন? তো আমি বলছি আমি আমার জীবনে একজনকে পেরেছি। তখন মুসলমান হাসতে লাগলো, এত বছর হয়ে গেল মাত্র একজনকে, আর মুসলমান তো অনেক সংখ্যা আলহামদুলিল্লাহ, উনি এরকম কনসেপ্ট। তখন ওই বিদর্মী মুস্কি হেসে বলতে লাগলো, দেখুন আমি যদিও একজনকে আমার ধর্মে কনভার্ট করেছি, সেটা দেখে বড় সফলতা হচ্ছে এটা যে আপনারা যারা মুসলমান রয়েছেন আপনাদের সকাল থেকে সন্ধ্যানে রাত অবধি আমাদেরগুলো চর্চা হয়, এটা আমাদের বড় সফলতা। যে কীভাবে? ও দেখুন আপনি সকালে ঘুম থেকে উঠে মুসলমান তো মিসওয়াক করবে, সকালে উঠে নামাজ পড়ার আগে মিসওয়াক করবে, আপনি মিসওয়াক করেন, আপনি আমাদের ব্রাশ করেন, এটা তো আমাদের সংস্কৃতি। আমি ব্রাশের বিরুদ্ধে এটা করছি না, আমি এটা আপনি দাঁত পরিষ্কার জন্য অবশ্যই ব্রাশ করবেন, কিন্তু সুন্নত বাদ দিয়ে নয়, সুন্নতকে সাথে রাখুন, দাঁত পরিষ্কার করুন। সে এটা বলা যাচ্ছে এটা আমাদের থেকে প্রচলনটা, এটা আমরাই উদ্ভাবন করেছি, এটা আমরাই ডিসকভার করেছি, এবং এটার পেছনে আমাদের অনেক অবদান রয়েছে। আমরা ছড়িয়ে দিলাম, এখন আপনারাও তো ইউজ করেন, আপনারা মিসওয়াক করেন, আপনারা কয়জন মুসলমান রয়েছে মিসওয়াক করেন, এটা তো আপনাদের নবীর সুন্নত। আসলে কথা তো ঠিক, তৃতীয়ত যে এভাবে কোট টাই পরা এটা তো আমাদের পোশাক, আপনাদের মুসলমান তো এই পোশাক, আমাদের তো সুন্নতের লেবাস অনুসরণ করবে, তারা সাদা রঙের পোশাক পরবে, কারণ সাদা জানাজাদের পোশাক হচ্ছে সাদা
সাদা।
তো আপনারা তো এটা থেকে অনেক দূরে সরে গিয়েছেন, তো এটা তো আমাদের পোশাক, এটা তো সংস্কৃতি আমাদের, এটা আপনারা লালন পালন করে যাচ্ছেন। তৃতীয়ত আপনারা মুসলমানদেরকে দেখলে সালাম দেওয়ার কথা, আপনি এখন সালাম দিচ্ছেন না, আপনারা হ্যালো হাই বলে যাচ্ছেন, এটা তো আমাদের সংস্কৃতি। আর আপনার সালাম তো কোনো দূরে সরে গিয়েছে, মুসাফাহা সরে গিয়েছে, মুসাফাহা যখন করবে ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম যখন বলবে, তখন তারা বিচ্ছিন্ন হওয়ার আগে আল্লাহ পাক তাদের গুণাগুলো কী করে দেন, ক্ষমা করে দেন। আপনারা তো এগুলো থেকে অনেক দূরে সরে গিয়েছেন, তো এখানে কি আমাদের সফলতা নয়? আপনারা যখন আজান হয় মানুষ মসজিদে যাওয়ার কথা, আপনারা কথা মসজিদে যাচ্ছেন, মসজিদে মানে মানুষ তিনজন নেই। আমরা যখন গানের প্রোগ্রাম দিব, অনুষ্ঠানের প্রোগ্রাম দিব, এখানে মানুষ কানায় কানায়
মুসলমানে যায়,
এখানে মুসলমানরা তো অনেক বেশি থাকে বিদর্মীদের, আমাদের ধর্মের লোকের লোকদের চেয়ে আপনাদের ধর্মের লোক অনেক বেশি থাকে, এটা কি আমাদের সফলতা নয়? গান বাজনা শোনা আপনাদের আপনাদের জন্য হারাম, অশ্লীল গান বাজনা শোনা, গান বাজনা শোনা, তাহলে আপনারা সেই সকাল থেকে রাত অবধি শুধু আমাদের গুলাই শোনেন, তো এটা কি আমাদের সফলতা নয়? কারণ হাদিসের মধ্যে রয়েছে যে সমস্ত ব্যক্তিরা এরকম অশ্লীল গান শুনবে কিয়ামতের ময়দানে তাদের কানের মধ্যে গলিত সীসা ঢেলে দেওয়া হবে।
আল্লাহু আকবার।
আর যারা বেপর্দা মহিলা দেখবে তাদের চোখের মধ্যে সীসাকে গলিত সীসা তাদের চোখের মধ্যে দেওয়া হবে, যারা গান শুনবে তারা কিয়ামতের ময়দানে রুহানিয়ান যে কারি রয়েছে তার কোরআন পাকে তেলাওয়াত তারা কি করবে না, শ্রবণ করতে পারবে না। এগুলো কি আমাদের সফলতা নয়? মুসলমানরা তো পর্দার মধ্যে থাকার কথা, মুসলমান নারীরা তারা আজকে বেপর্দা হয়ে চলে যাচ্ছে, তারা আমাদের পোশাক পরিধান করছে, এটা কি আমাদের সফলতা নয়? এরকম বলতে যখন বলতে লাগলো তখন সে চিন্তা, আসলেই তো আমাদের তো কিছুই নেই, আমরা শুধু নাকি শুধুমাত্র মুসলমানটার নামে রয়েছে, সব কাজ বিধর্মীদের সংস্কৃতি সবগুলো আমাদের মধ্যে পুশ করে দিয়েছেন, যে ওয়েস্টার্ন কালচার যেগুলো দিয়েছেন আজকে আমরা বলে যাচ্ছি উঁচু গলায় বলে যাচ্ছি আমি তো মডার্ন, আমি তো অনেক কিছু, আমি তো এরকম ক্ষেত এগুলো না, আমি গাইয়া না একেবারে, আমি এগুলো না 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 দরকার নেই, এরকম লিবাস পরা দাঁড়িয়ে রাখা, দাঁড়িয়ে রাখলেই মনে হয় তার নেকা হবে না বিয়ে হবে না। তো এতগুলো বুজুর্গানে কেরাম, এতগুলো আলিমেদিন সবাই কি আনমেরিড ছিল? তাদের কি তাদের সন্তান ছিল না? তারা সংসার করে নাই? বুজুর্গানে দিন আম্বিয়ায়ে কেরাম কি সংসার করে নাই?
বেশক
তাহলে মেন্টালিটি হয়ে গিয়েছে এরকম, শয়তানের পদাঙ্ক অনুসরণ করা থেকে বিরত রাখুন, সুন্নতের উপর আমল করুন, তাহলে দুনিয়া এবং আখিরাত দুইটাই সজ্জিত হবে
বেশক ইনশাআল্লাহ। বাপ্পা আমি আপনার কাছে আবার আসবো অনুষ্ঠানের সময় প্রায় শেষের দিকে, তো বাপ্পার মান কাবা তো আমরা সামিল করি অনুষ্ঠানে, মেহবুব ভাই বাপ্পার মান কাবা যদি শুনিয়ে দিতেন।
পেয়েছি আমি ঐসত আতারের বদৌলত, পেয়েছি আমি ঐসত আতারের বদৌলত, পরিবর্তন হয়েছে কিসমত আতারের বদৌলত, পরিবর্তন হয়েছে কিসমত আতারের বদৌলত, পেয়েছি আমি ঐসত আতারের বদৌলত, আপন করেছি আমার বুকে লাগানো আমায়, আপন করেছি আমার বুকে লাগানো আমায়, যা কিছু আছে আমার আতারের বদৌলত, যা কিছু আছে আমার আতারের বদৌলত, পেয়েছি আমি ঐসত আতারের বদৌলত, মাতায় সদাই মামা নূরেত ভরপুর দাড়ি, মাতায় সদাই মামা নূরেত ভরপুর দাড়ি, জিন্দা হয়েছে আতারের বদৌলত, জিন্দা হয়েছে সুন্নাত আতারের বদৌলত, পেয়েছি আমি ঐসত আতারের বদৌলত, আল্লাহ মুস্তাফারে গোসো আমার জারি, আল্লাহ মুস্তাফারে তরে মোহাম্মদ আতারের বদৌলত, হুকুম তরে মোহাম্মদ আতারের বদৌলত, পেয়েছি আমি ঐসত আতারের বদৌলত, পরিবর্তন হয়েছে কিসমত আতারের বদৌলত, পরিবর্তন হয়েছে কিসমত আতারের বদৌলত, দিওয়ানা বানাও মোলা সব দুঃখ মুছে দাও মোলা, দিওয়ানা বানাও মোলা সব দুঃখ মুছে দাও মোলা, হাজত আতারের বদৌলত, পূর্ণ হোক আমার হাজত আতারের বদৌলত, পেয়েছি আমি ঐসত আতারের বদৌলত, পরিবর্তন হয়েছে কিসমত আতারের বদৌলত, পরিবর্তন হয়েছে কিসমত আতারের বদৌলত।
মাশাআল্লাহ, মারহাবা মারহাবা মারহাবা। আলহামদুলিল্লাহ, সুন্নত কি জিনিস এটা আমরা আত্তারের উসিলায় জানতে পেরেছি বাবু। আমরা কোথায় ছিলাম আজ? আমি লিয়াকত, মেহবুব ভাই আমার বাপু, হ্যাঁ, আমরা কোথায় এসেছি আমি জানি না, আপনারা মাদ্রাসায় পড়েছেন, তারপর আমি আপনাদের তাজকিরা করছি, কিন্তু বাপু আমরা যা কিছু পেয়েছি আত্মারের বদৌলতে পেয়েছি। আজ আমরা সামান্য যদি এই সুনাতে মুবারকে কারো বদৌলতে কারো প্রচেষ্টাই আমাদের মধ্যে দেখছেন, সব আত্মারের বদৌলত, কি বলবেন বাপু?
নিঃসন্দেহে আসলে লেখক ভাই বলতে কথা শেষ হবে না, এতটুকুই শুধু উদ্দেশ্যে বলব যে মুফতি ফারুক রহমতুল্লাহ তাআলা আলাই, মুফতি মুশতাক আত্তারি রহমতুল্লাহ তাআলা আলাই, জামজাম আত্তারি যারা রয়েছেন না, এরা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ অনুকরণকারী, আত্মার দামান ধরেছেন, এরা মুর্শিদ মুর্শিদের দিওয়ান হয়ে গিয়েছে, সেজন্য তারা আজকে মাজার।
আল্লাহ,
আর আমরা যারা সুন্নত থেকে দূরে রয়েছি, ছেড়ে দিয়েছি, সেজন্য আজকে আমরা বাজারে। সুন্নতকে আঁকড়ে ধরি, চেষ্টা করি, ইচ্ছা থাকলেই উপায় হয়। ওই বসরার সেই রাখা সেই সন্তানের মতো, যে বসরার মধ্যে এক মিশরের এক সন্তান ছিল, সে খুব সুদর্শন ছিল, সম্ভ্রান্ত পরিবেশে জন্মগ্রহণ করেছিল, কিন্তু সে খুব লজ্জাশীল ছিল, বেশি লজ্জা করতো, কিন্তু সুদর্শন ছিল এবং খুব তিনি লজ্জা করতেন বেশি। তো ওনার পিতাকে কেউ পরামর্শ দিল, আপনার সন্তানকে দোকানে বসান, মানুষের সাথে কথা বলতে বলতে লজ্জা ভেঙে যাবে। দেখুন, লজ্জাশীল হওয়ার জন্য আল্লাহ বলে যাচ্ছেন, আর মুসলমানরা বলে যাচ্ছেন লজ্জাভঙ্গ করো, কারণ এইরকম হলে তা চলবে না সমাজের মধ্যে। তাহলে তো তাকে দোকানে বসাই দিল, এখন অনেক মানুষ আসতে যাচ্ছে লজ্জা ভাঙার জন্য। তখন একজন বুড়ি আসলো, সে বুড়ি বলতে লাগলো যে আমার কিছু কাপড় দরকার, তো কাপড়টা সুইচ আমি এখানে করবো না, অনেকগুলো কাপড় দিন, সাথে এখান থেকে কাউকে দিন, আমি যেটা চুজ হয় পছন্দ হয় ওইটা রাখবো, টাকা এবং বাকি কাপড় ফেরত দিয়ে দিব। কারণ বিক্রেতা বলো, ঠিক আছে, মালিক বলো যে তাও ওই ছেলেকে পাঠালো সুদর্শন যুবককে। তিনি যখন ওই গেলেন তার বাসায়, দেখেন শাহী মহল, আলিশান মহল, তার বাসার মধ্যে চাকচিক্য, ডেকোরেট অনেক সুন্দর, আসবাবপত্র অনেক সুন্দর, তার ঘরের মধ্যে একজন যুবতী, সুন্দরী যুবতী রয়েছে, কন্যা। এখন ওই মেয়েটি এই সুদর্শন যুবককে দেখে তার প্রতি আসক্ত হয়ে গেল, এবং শয়তান তাকে কুমতানে দিল তার সাথে ব্যবচার লিপ্ত হওয়ার জন্য, এবং সে তাকে একটা একটা কক্ষ নিয়ে গেল, দরজা বন্ধ করে দিল, তার সাথে ব্যবচার করবে, সে তাকে চাপ চাপ দিয়ে যাচ্ছে এক প্রকার। তখন ওই যুবক চাচ্ছে সেখান থেকে বাঁচার জন্য, তখন সে বলতে লাগলো যে আই বাড়ি লাগিয়ে আমাকে রক্ষা কর, কী করা যায় এখন। হঠাৎ তার মাথার মধ্যে একটা বুদ্ধি আসলো যে আমাকে একটু ওয়াশরুম যেতে হবে, ওয়াশরুমে। তখন তিনি তার খাদিমকে বললেন যে আসো, এদিকে আসো, আমার মনিবকে ওয়াশরুমে নিয়ে যাও। এখন তিনি ওয়াশরুমে গিয়ে দরজা বন্ধ করে চিন্তা করতে লাগলো, এখান থেকে কীভাবে বের হওয়া যায়, এখন আমাকে তার আল্লাহকে ভয় করতে হবে, আমি ভেবেছি কীভাবে লিখতে হবো, মুসলমান আমি, আমি এই কাজ করতে পারি না, কালকে আমার তো আল্লাহ কী জবাব দিব। চিন্তা করতে করতে হঠাৎ তার মাথায় আরেকটি প্ল্যান চলে আসলো যে এখন তো কী হচ্ছে, এখান থেকে বের হলে আমাকে ভেবেছি লিপ্ত হতে হবে, সেই ওয়াশরুমের ওই যে ময়লা রয়েছে আবর্জনা সেগুলো সারা শরীরে মেখে নিল। মেখে নিয়ে সে যখন এখান থেকে বের হলো, তখন তাকে দেখেই তার শরীর থেকে যখন দুর্গন্ধ ছড়াচ্ছে, তখন সবাই পালিয়ে যাচ্ছে, তখন তাকে অনেকে ধরে, যারা তখন পানি নিয়ে দাঁড়িয়েছে, সবাই তাকে ধরে চটের মধ্যে নিয়ে তাকে বাগানে নিক্ষেপ করলো। এটা এই জন্য আসলো যে ওই বুজুর্গ রহমতুল্লাহ তাআলা ওই যুবকের শরীর থেকে সুগন্ধ বের হতো সবসময়। তো মানুষ জিজ্ঞাসা, আপনি যে এত সুগন্ধ বের হচ্ছে, তার নাম ছিল যে হযরত, তার জন্য হযরত মিসকি রহমতুল্লাহ, তিনি প্রসিদ্ধ ছিলেন, মশক এটা আরবিতে যে মিস্ক বলা হয়। তো আপনি যে সুগন্ধ ইউজ, আপনার তো অনেক টাকা খরচ হয় মনে হয়। তুমি বলতে লাগছেন আসলে আমি তো সুগন্ধ ইউজ করি না। তো সুগন্ধ ইউজ না করলে সুগন্ধ ছড়াবে কোত্থেকে, বসে একটা প্রশ্ন থাকতে পারে। আমি সুগন্ধ দিই না, লাগাই না, কিন্তু সুগন্ধ ছড়াই, হাউ ক্যান পসিবল, এটা কীভাবে সম্ভব, মানুষের একটা জানার আগ্রহ থাকে। তখন সবাই জিজ্ঞাসা করাতে তিনি বলতে লাগলেন যে এরকম, তো আমি এখান থেকে চলে আসলাম এবং আল্লাহর শুকরিয়া আদায় করলাম, পরিষ্কার করে আমি পরিষ্কার হয়ে গোসল করে, তারপর আমি যখন রাতে যখন আমি ঘুমাইতে গেলাম, তখন রাতে একজন আগন্তক হঠাৎ এসে আমাকে বলতে লাগলো যে সৈয়দনা ইউসুফ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াসালামের সাথে তোমার কী চমৎকার মিল রয়েছে, আর বলল তুমি কি আমাকে চিনো। তখন ওই যুবক বলতে লাগলো আমি তো আপনাকে চিনি না, তো আমি হচ্ছে হযরত জিব্রাইল।
আল্লাহু আকবার,
তুমি যে কাজ করো সেটা আমি খুশি হয়েছি, আল্লাহ আমাকে পাঠিয়েছেন। তখন জিব্রাইল ইসলাম তার শরীরের মধ্যে এভাবে পরশ বুলিয়ে দিলেন
হাতটা।
তো ওই দিন থেকেই আমার শরীর থেকে এইরকম সুগন্ধ বের হতে থাকলো।
আল্লাহ,
এবং এই বর্ণনাটি রওজুর রিয়াকিন 334 পৃষ্ঠার মধ্যে বর্ণিত রয়েছে। তাহলে দেখুন, গুনাহের কাছ থেকে বিরত থাকার কারণে লজ্জাশীল, হায়া, এটা আমার নবী সুন্নতে মোবারকা। আজকে মুসলমান বলুন, নর নারী যারা রয়েছে না, পুরুষ মহিলা, আজকে আমরা নিজের স্ত্রীকে ছেড়ে দিচ্ছি অন্য পুরুষের সাথে, যাও তার সাথে কথা বলো, তো আমি গিয়ে অন্য মহিলার সাথে কথা বলছি আর আমার স্ত্রী গিয়ে অন্য পুরুষের সাথে কথা বলছে, আর নিজেকে গর্ব করে বলে যাচ্ছে আসলে তো আপনার ভাই আপনার স্ত্রী অনেক সুন্দরী। তাহলে দেখুন, ফরজ খরচ হচ্ছে যে মহিলার যেটা ফরজ, যে পর্দা করা ফরজ, আমি আমার স্ত্রীকে ছেড়ে দিলাম অন্য পুরুষের সাথে কাজ করা, কথা বলার জন্য, গুনাহের কাজ করার জন্য, আর আমি চলে যাচ্ছি। তাহলে দেখুন, এই যে গুনাহের বড় কাজ, এই সমস্ত অশ্লীল কাজের মধ্যে আমরা লিপ্ত হচ্ছি, কোনো মেন্টালিটি আমাদের মধ্যে নেই, সেজন্য হায়া লজ্জা করা উচিত। এবং ওই যে বুজুর্গ মুসকির রহমতুল্লাহ তাআলা যে কাজ করেন হায়া লজ্জা, সেটা তাকে প্রাধান্য দিয়েছেন, যেন আল্লাহ পাক দয়া করে জিবরিলকে পাঠিয়ে দিয়েছেন, পরশ বলিয়ে দিয়েছেন, সেদিন থেকে শরীর থেকে অটোমেটিক সুগন্ধ বের হতে
লাগলো,
আমাদেরকে শিশক্তি সামর্থ্য
দাও, আমিন আমিন। তো এই জন্য মাদানী দর্শকবৃন্দ, আমি আপনাদেরকে আরজ করব, সুন্নাতে কারিমাকে গ্রহণ করে নিন, ইনশাআল্লাহ আপনিও এরকম সুগন্ধিময় হয়ে যাবেন। আর এই সুন্নাতে কারিমা, আজকে আমরা যে সুন্নাত থেকে দূরে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের ধোকায় পড়ে, যে সুন্নাত থেকে দূরে, আপনি যদি চান আজকের অনুষ্ঠান দেখার মাধ্যমে যদি আপনার মধ্যেও অনুপ্রেরণা জাগে, না আমি এতদিন ভুলের মধ্যে ছিলাম, আমাকে সুন্নাতে কারিমা গ্রহণ করতে হবে, আমি আপনাকে অনুরোধ করব দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হয়ে যান, ইনশাআল্লাহ আজ্জাল আপনি অসংখ্য সুন্নাতের উপর আমল করার জজবা পাবেন, উৎসাহ পাবেন, এবং আপনার শরীরের মধ্যে মাথা থেকে পা পর্যন্ত আপনি নিজেকে সুন্নাতের রঙে রঙিন করতে পারবেন। তো আমি আপনাদেরকে দাওয়াত দিব যে যারা এখনও দাওয়াত ইসলামের মহলের সাথে সম্পৃক্ত হননি, মাদানী চ্যানেলের মাধ্যমে আমি আপনাকে দাওয়াত দিচ্ছি, আপনি দাওয়াত ইসলামের প্রথমত আপনার এলাকায় যেখানে সাপ্তাহিক ইজতিমা হচ্ছে সেখানে আপনি আগামী বৃহস্পতিবার অংশগ্রহণ করেন, ইনশাআল্লাহ আজ্জাল দাওয়াত ইসলামী কী চায়, কী দিচ্ছে, নওজোয়ানদেরকে কী বানাচ্ছে, আপনি সেটা দাওয়াত ইসলামের মাধ্যমে দেখতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্নাতে কারিমার উপর মৃত্যু পর্যন্ত দায়েম ও কায়েম থাকার তৌফিক দান করুন, আমিন। বিজাহি নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ আজওয়াজাল আগামী অনুষ্ঠানে আপনাদের সাথে আবারও দেখা হবে, আপনাদের সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
সকাল যেন কাটে আমার জিকির দুরুদ পড়ে, হে খোদা তুমি এমন দয়া করো মোর পরে।